হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরুদ্দিন এবং আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সেলিম হোসেন। আজ বিশ্ব মা দিবসে আমরা সবাই বাংলা বিভাগের সবাই সারা বিশ্বের সকল মায়ের প্রতি অকৃত্রিম গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
আজকে আমাদের রিপোর্টে রয়েছে যেগুলো, তার মধ্যে প্রথমেই বলছি ঢাকা থেকে আছে আমির খসরুর রিপোর্ট।
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত 37 জন বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে।
পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট রয়েছে কলকাতা থেকে।
ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের অঙ্গ হিসেবে গোটা দেশের সাথে আজ পশ্চিমবঙ্গেও ষষ্ঠ দফার নির্বাচন অনুষ্ঠিত হল রাজ্যের 8টি লোকসভা কেন্দ্রে।
এবং ঢাকা থেকে জহুরুল আলমের আরেকটি রিপোর্ট রয়েছে।
বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত খাতের পাটকলগুলোকে বেশ কয়েক বছর যাবৎ নানা সংকটের মোকাবেলা করতে হচ্ছে, যার ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে।
সবার আগে আমরা শুনব বিশ্ব সংবাদ, আহসানুল হক।
ধন্যবাদ। বিশ্ব সংবাদ পড়ছি আহসানুল হক। লিবিয়া থেকে ইতালি যাবার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলের কাছে অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবে গেলে অন্তত 37 জন বাংলাদেশি মারা যায় বলে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবে এ পর্যন্ত পাওয়া খবর মোতাবেক অন্তত 37 জন বাংলাদেশি মারা গেছেন বলে তিউনিসিয়া রেড ক্রিসেন্ট এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলের সংবাদ মাধ্যমকে বলেছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউনিসিয়ার বলছে ওই নৌকাটিতে প্রধানত বাংলাদেশি এবং মরক্কোর 65 জন অভিবাসী ছিলেন। অভিবাসন সংস্থা IOM জানায় যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে শিশুসহ 14 জন বাংলাদেশি রয়েছেন। নৌকা ডুবিতে প্রাণ হারানো বাংলাদেশিদের 6 জনের বাড়ি সিলেট এবং মৌলভীবাজারে বলে জানা গেছে। এদের আত্মীয় স্বজনরা জানান তারা দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি যেতে চেয়েছিলেন।
মাধ্যমে গেছে এখন ইতালি ফাটাই তো সাগর পথে মানে বিমান দিয়া মানে লিবিয়াত নিব এনডিওইয়া আর ওখানে মানে জাহাজে ফাটাইব।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি, তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে। ইউনিসিয়ার এবং IOM জানায় এবছরের প্রথম 4 মাসেই ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত 164 জন বিভিন্ন দেশের অভিবাসী মারা গেছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে পড়েছে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবন। সেহরি ইফতারের বিশেষ আয়োজন নেই, তার উপর তীব্র পানি সংকটে পবিত্র রমজানে সিয়াম সাধনা কষ্টসাধ্য। এমন নিদারুণ কষ্ট থেকে মুক্তি পেতে অনেকেই ঘরে ফেরার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিল।
পবিত্র রমজানে তীব্র গরমে অতিষ্ঠ রোহিঙ্গারা পাহাড়ি ভূমিতে পলিথিনের ঘরে গাদাগাদি করে বসবাস 10 লক্ষাধিক রোহিঙ্গার। পলিথিনের এসব ঘরে তাপ সংরক্ষণ করে যেন তাপকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। কোথাও গাছের ছায়া নেই, সূর্যের প্রখর তাপে ঝলসে গেছে অনেকের শরীরের চামড়া। এমন পরিস্থিতিতে সিয়াম সাধনা খুবই কষ্টের রোহিঙ্গাদের জন্য। সেহরি এবং ইফতারের জন্য বিশেষ কোনো আয়োজন নেই, বরং তীব্র পানি সংকটে অনেক রোহিঙ্গা। পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। উজু, গোসল এবং পানাহারের পানি সংগ্রহ করতে ক্যাম্পের পর ক্যাম্প ঘুরছেন রোহিঙ্গারা। নিয়মিত ত্রাণ বিতরণ হলেও রমজান কেন্দ্রিক প্রয়োজনীয় কোনো পণ্য বরাদ্দ নেই। তীব্র গরম কিংবা পানি সংকটের চেয়েও রোহিঙ্গাদের জন্য বড় কষ্ট কবে ঘরে ফিরবে সেই অপেক্ষায় থাকা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
ভারতের লোকসভা নির্বাচনের অংশ হিসেবে গোটা দেশের সাথে আজ পশ্চিমবঙ্গেও ষষ্ঠ দফার ভোট অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গের 8টি লোকসভা কেন্দ্রে। বিস্তারিত জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
এই 8টি লোকসভার মধ্যে হচ্ছে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঘাটাল, বিষ্ণুপুর, কাঁথি, তমলুক এবং ঝাড়গ্রাম। এদিনের ভোটে সাধারণ মানুষ কিন্তু তীব্র দাবদাহ উপেক্ষা করে ভোটের লাইনে দাঁড়িয়েওছেন এবং ভোটও দিয়েছেন। তবু আজকের ভোট কিন্তু অশান্তি এড়াতে পারল না। ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করলে তার দেহরক্ষীরা গুলি চালালে, জখম হন তৃণমূল কর্মী। অন্যদিকে বাঁকুড়ায় জখম হয়েছেন বিজেপির এক দলীয় কর্মী। সেই সঙ্গে বেশ কিছু লোকসভা কেন্দ্র থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর যেমন পাওয়া গেছে, তেমনি বিভিন্ন রাজনৈতিক দলের তরফে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগেরও খবর এসেছে। ইতিমধ্যে ভারতীয়সের বিরুদ্ধে এফআইআরও জারি করেছে নির্বাচন কমিশন বলে জানা গেছে। সর্বোপরি শত অশান্তির মধ্যেও দিনের শেষে গত 5 দফা ভোটের নিরিখে আজকের ভোটে ভোট পড়ার হার ছিল ঊর্ধ্বমুখী। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের 7টি রাজ্যে যে 59টি লোকসভা আসনে ভোট হল 2014 সালের সাধারণ নির্বাচনে, তার মধ্যে 46টি আসনেই জয় হয়েছিল বিজেপি। বলা বাহুল্য, এতগুলো আসন বিজেপিকে কেন্দ্রে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল। তাই আজকের ভোট শাসক এবং বিরোধী উভয় পক্ষের জন্যই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানাচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী।
আজ ভারতের 7টি রাজ্যে যে 59টি লোকসভা আসনে ভোট হল 2014 সালের সাধারণ নির্বাচনে, তার মধ্যে 46টি আসনেই জয়ী হয়েছিল বিজেপি। বলা বাহুল্য, একলপ্তে এতগুলো আসন বিজেপিকে কেন্দ্রে ক্ষমতায় আসতে অনেকটা সাহায্য করেছিল। তাই আজকের ভোট শাসক ও বিরোধী উভয় পক্ষের জন্যই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ভারতের 543 আসনের লোকসভার আর মাত্র 59টি আসনে ভোট গ্রহণ বাকি। আগামী 19 মে সপ্তদশ লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ পর্যায়ে ভোট গ্রহণ হবে, ফল ঘোষণা হবে 23 মে। আজ যেখানে সারা দেশে গড় হিসেবে ভোট পড়েছে 7%, সেখানে বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনা সত্ত্বেও পশ্চিমবঙ্গে পড়েছে শতকরা 80%। রাজ্যের শাসক দল তৃণমূল এবং কেন্দ্রীয় শাসক দল বিজেপি উভয়েই এই বিপুল হারে ভোট তাদের জন্য ইতিবাচক বলে মনে করছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্র এবং চীন সর্বসাম্প্রতিক বাণিজ্য আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ করার পর বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে। গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানির ওপর 10-25% শুল্ক বৃদ্ধি করা হয়েছে। এর মোট পরিমাণ হবে প্রায় $20,000 কোটি। চীনও এর জবাবে পাল্টা পদক্ষেপ নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, তবে তারা এ ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের কাছ থেকে আমদানির জন্য অবশিষ্ট পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এর মোট পরিমাণ হবে $30,000 কোটি। এ প্রক্রিয়া কয়েক মাস লাগবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প বলেন, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির সাথে বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে চীন কালক্ষেপণ করছে। ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, চীন 2020 সালের নির্বাচনে কোনো ডেমোক্রেট প্রার্থী জয়ী হয় কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে চায়। তা যদি হয় তাহলে চীন প্রতি বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে $50,000 কোটি হাতিয়ে নেবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এ সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফের সাথে সাক্ষাৎ করবেন। দুই দেশের মধ্যে ভেনেজুয়েলা, ইরান এবং আমেরিকায় 2016 নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সহ বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব চলছে। মিস্টার পম্পিও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আজ মস্কো যাচ্ছেন। পম্পিও এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তারা ভেনেজুয়েলার গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী নেতা হুয়ান গুয়াইডোর অভ্যুত্থান প্রচেষ্টার বিরুদ্ধে কাজ করছে। গুয়াইডো সেদেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণের চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্র অভিযোগ করছে, ভেনেজুয়েলাকে ব্যবহার করে রাশিয়া পশ্চিমা বিশ্বে জায়গা তৈরি করার চেষ্টা করছে। পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, গোয়াদার বন্দরের কাছে একটি বিলাসবহুল হোটেলে জঙ্গিদের হামলায় মৃতের সংখ্যা অন্তত 5-এ উন্নীত হয়েছে। এর মধ্যে 4 জন হোটেলের কর্মী, 1 জন পাকিস্তানের নৌবাহিনীর সদস্য। পাকিস্তানের সেনাবাহিনীর প্রচার শাখা বলছে, জাভের পার্ল কন্টিনেন্টাল হোটেলে সেনা অভিযানে অন্তত 3 জন জঙ্গি নিহত হয়েছে। ওই 3 জন শনিবারের সন্ত্রাসী হামলায় অংশ নিয়েছিল। বন্দুকযুদ্ধে 2 জন নৌবাহিনীর সদস্য, 2 জন হোটেল কর্মী আহত হয়। বালুচিস্তান লিবারেশন আর্মি নামের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওই সুরক্ষিত হোটেলে হামলার পরিকল্পনার দায়িত্ব স্বীকার করেছে। হোটেলটি আরবিয়ান সি বন্দরের কাছে পাহাড়ের ওপর অবস্থিত। শহরের একমাত্র 5-স্টার হোটেল ওইটি। সেখানে মাঝে মাঝে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং চীনা নাগরিকরা অবস্থান করেন। প্রধানমন্ত্রী ইমরান খান ওই জঙ্গি হামলাকে চীনা অর্থে পরিচালিত প্রকল্পের ক্ষতি করার চেষ্টা বলে তীব্র নিন্দা জানিয়েছেন। শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনা অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনার পর প্রথমবারের মতো আজ রাজধানী কলম্বোতে রোমান ক্যাথলিকরা রবিবারের প্রার্থনায় যোগ দিয়েছেন।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। সেলিম,
ইরানের হুমকি মোকাবেলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সম্ভার বৃদ্ধি এবং তৎসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আমরা কথা বলি যুক্তরাষ্ট্র নিবাসী আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের অধ্যাপনা কাজে নিযুক্ত এবং স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অ্যাডজাঙ্ক প্রফেসর ডক্টর সাইদ ইফতেখার আহমেদের সঙ্গে। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবিরুদ্দিন।
ইরানের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সামরিক সম্ভার বৃদ্ধি, বিশেষ করে উপসাগরীয় এলাকায় উত্তেজনা চারিয়ে তুলেছে, বিশ্বের অন্যান্য অংশেও কিছুটা হলেও এর তাপ সঞ্চারিত হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বলেছেন, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট শানাহান বলেছেন যে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে ইরান বুঝুক আমেরিকানদের ওপর কিংবা আমেরিকান স্বার্থের ওপর হামলা হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। তবে সামরিক বাহিনীতে এই বৃদ্ধি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কিন্তু এই উদ্বেগকে বিশেষ বড় করে দেখছে না, বলছে যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এটা মনে করা ঠিক হবে না। কি মনে হয়?
ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে বিষয়টা ইরানকে কেন্দ্র করে যে তৎপরতা আমরা দেখছি, এর মূল লক্ষ্য হচ্ছে ইরানকে একটা মনস্তাত্ত্বিক চাপের মধ্যে রাখা। এবং এই চাপের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে যে আমরা যদি একটু মধ্যপ্রাচ্যের যে আঞ্চলিক ভূ রাজনীতি, এই আঞ্চলিক ভূ রাজনীতির যে বর্তমান ধারা সেটি যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো কেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপরে এ ধরনের চাপ সৃষ্টি করেছে বা করছে বা করতে চাচ্ছে। এর মূল বিষয়টা হচ্ছে আমরা যেটা দেখে এসেছিলাম যে ইরাকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অভিযান এবং তার পরবর্তী সময়ে একটা ধারণা, একটা অবস্থা তৈরি হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইসরায়েল কেন্দ্রিক যে একটা মধ্যপ্রাচ্যের যে একটা ভারসাম্য একটা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেল যে রাশিয়ার পুনরুত্থান এবং ইরাকে ইরানপন্থী সরকারের ক্ষমতায় আসীন হওয়া এবং ইরানের সাথে রাশিয়ার যোগাযোগ বৃদ্ধি পাওয়া ইত্যাদি নানাবিধ বিষয়ের ফলে আজকে ইরান, ইরাক, সিরিয়া, হেজবুল্লাহ এবং রাশিয়া কেন্দ্রিক একটা, যেটাকে বলা হয় পাল্টা ভারসাম্য, তার একটি অবস্থা তৈরি হয়েছে। এর ফলে আজকে যে বিষয়টা দেখা দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ইসরায়েল মনে করছে যে ইরান মধ্যপ্রাচ্যে একটা প্রাধান্য বিস্তার করতে চাচ্ছে রাশিয়াকে সাথে নিয়ে। ফলে এই যে একটা প্রাধান্য বিস্তার করবার যে প্রচেষ্টা, সেটা কি আসলে মোকাবেলা করবার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের সামরিক তৎপরতা সেখানে চালাচ্ছে বা অব্যাহত রাখছে? এরই ফলশ্রুতি হচ্ছে ইরানকে একজন চাপের মধ্যে রাখা এবং ইরানকে এ বার্তা দেয়া যে ইরানকে যদি তার যে সীমানা, সে সীমানার বাইরে যদি তৎপরতা চালায় তাহলে ইরানকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তবে আপনি ঠিকই বলেছেন, এখন পর্যন্ত বিষয়টা হচ্ছে ইরানকে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপে রাখা, সেটাকে মার্কিন যুক্তরাষ্ট্র এর পরবর্তী লেভেলে নিয়ে যেতে চাচ্ছে না।
জি, আমরা জানি যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান উপমহাদেশের জন্যেও ইরান গুরুত্বপূর্ণ একটি দেশ। ভারত তো ইরানের কাছ থেকে তেল সরবরাহ পেয়ে থাকে বিপুল পরিমাণে, পাকিস্তানের সঙ্গেও মোটামুটি ইরানের একটা ভালো সম্পর্ক আছে, বাংলাদেশেরও কিছু কর্মী ইরানে কার্যব্যাপদেশে বসবাস করেন। তো সেদিক থেকে এটা, এই পরিস্থিতিটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশকে কতখানি চিন্তান্বিত করতে পারে বলে মনে হয়?
এটি উপমহাদেশের জন্য একটি নতুন সংকট তৈরি করেছে, বিশেষত ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে, বাংলাদেশও এর বাইরে নয়। আপনি যেটা একটু আগে উল্লেখ করেছেন যে ভারত একটা বিপুল পরিমাণ তেল আমদানি করে ইরান থেকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কিছুদিন আগে ইরান সফর করেছেন, ইরানের সাথে বিভিন্ন দ্বিপাক্ষিক বাণিজ্য পাকিস্তানের রয়েছে, যদিও সীমানা নিয়ে উত্তেজনাও রয়েছে, এবং বাংলাদেশের সাথেও কিছু বাণিজ্যিক সম্পর্ক ইরানের রয়েছে পাট এবং অন্য অন্যান্য কিছু বিষয়ে ক্ষেত্রে, এবং বাংলাদেশ এই যেই জায়গাটা মনে করে যে ইরানের সাথে তার একটা সুসম্পর্ক তারা বজায় রাখতে চাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র নীতি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আজকের যে অবস্থান সেটা হচ্ছে ইরানের উপর কঠিনতম অবরোধ জারি করা এবং সেটাকে আরো কঠিন থেকে কঠিনতর অবস্থায় নিয়ে যাওয়া, এবং ইরান ইসরায়েল এবং সৌদি আরবও সেই জায়গাটি মনে করে, কারণ তারা মনে করে যে ইরানকে যদি কঠিন চাপের মধ্যে রাখা না যায় ইরান এখানে পারমাণবিক শক্তির অধিকারী হয়ে উঠবে, এটি মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশ বিশেষ করে সৌদি আরব এবং ইসরায়েলের যে স্বার্থ মধ্যপ্রাচ্যে সেটিকে ক্ষুণ্ণ করবে। সুতরাং এ সমস্ত বিবেচনায় আজকে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাথেও কিন্তু সৌদি আরবের একটি অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান, ফলে যে বর্তমান যে সংকট তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব ইত্যাদি দেশের সাথে ইরানের, এটি বাংলাদেশের মতো দেশের জন্য একটি বাড়তি চাপ। যদিও ভারত এখানে একটি স্বতন্ত্র অবস্থান নিয়েছে, ভারত মনে করছে যে তারা ইরান থেকে যে তেল আমদানি করছে সেটি অব্যাহত রাখবে এবং ইরানের সাথে তাদের যে সম্পর্ক সে বিষয়গুলিকে তারা ঠিক রাখবে, কারণ ভারতের যে অর্থনৈতিক এবং সামরিক শক্তি বিশ্বে ভারতের পক্ষে এ ধরনের একটি অবস্থান নেওয়া সম্ভব। কিন্তু বাংলাদেশের মতো রাষ্ট্রের ক্ষেত্রে যেখানে প্রত্যেকটি রাষ্ট্রের সাথে একটা ব্যালেন্স করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হয়, সে বাংলাদেশের মতো রাষ্ট্রের ক্ষেত্রে বর্তমান যে ইরান সংকট সেটি বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতি বা ক্ষেত্রে একটি বাড়তি চাপ তৈরি করবে।
যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য অংশের কিছু কিছু মহল থেকে এটাকে নিছকই চাপ সৃষ্টির বাগাড়ম্বরতা বলে মনে করা হলেও আমরা খবরাখবরে দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আজকেই মস্কো অভিমুখে রওনা হচ্ছেন এবং সেখানে তিনি প্রেসিডেন্ট পুতিন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলবেন। তো সেটাতে স্বভাবতই ইরান প্রশ্ন উত্থিত হবে বলে মনে হয়, আপনার মূল্যায়ন কি?
উনি ইরান নিয়ে কথা বলবেন এবং হয়তো ভেনেজুয়েলা প্রসঙ্গটা উনি নিয়ে আসবেন, কিন্তু যে বিষয়টা হচ্ছে যে ইরানের বিষয়টা কিন্তু তুলনামূলক বিচারে জটিল, কারণ আমরা ইরাক বা অন্যান্য ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রনীতির আলোকে আমরা যেটা দেখেছি এ সমস্ত রাষ্ট্রের চেয়ে ইরান কিন্তু সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী একটি রাষ্ট্র। সুতরাং ইরানকে মোকাবেলা করা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জে আরেকটি নতুন মাত্রা যোগ করেছে, কারণ আমরা যেটা দেখেছি যে পারমাণবিক চুক্তি যেটা হয়েছিল ইরানের সাথে ছয় জাতির, সে পারমাণবিক চুক্তির ফলে আজকে যে ইউরোপীয় যে রাষ্ট্রগুলি রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আজকে কিন্তু একটা ভিন্নমুখী অবস্থান, কারণ ইউরোপিয়ান যে রাষ্ট্রগুলি ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি তারা কিন্তু পারমাণবিক চুক্তিটি বজায় রাখতে চাচ্ছে, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে পারমাণবিক চুক্তিটি বজায় রাখলে এটি ইরানের স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে যাবে, আর ইসরায়েলও একই জায়গায় মনে করে। ফলে আজকে দেখা যাচ্ছে যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইরানের কেন্দ্রিক যে পররাষ্ট্রনীতি সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র নির্ভর করতে হচ্ছে ইসরায়েল এবং সৌদি আরবের উপরে। ইউরোপিয়ান দেশগুলি কিন্তু একটু ভিন্নভাবে চিন্তা করছে, আবার রাশিয়া তো ইরানের সাথেই রয়েছে। ফলে সমস্ত বিষয় মিলে ইরান ইস্যুটা আজকে মার্কিন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশেষ করে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে মার্কিন পররাষ্ট্রনীতি তার জন্য একটি বিরাট চ্যালেঞ্জ হিসাবে উপস্থিত হয়েছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং ইরানের যে পারমাণবিক চুক্তি মান্য করার কথা সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রশাসনের বর্তমান দৃষ্টিভঙ্গি, এ সব কিছু মিলিয়ে যে সংকট পরিস্থিতি সৃষ্টি করছে তাতে করে সারা বিশ্বের পরিস্থিতিতে তা কতখানি প্রভাব বিস্তার করবে এবং বিশেষ করে জ্বালানি তেল সরবরাহ ক্ষেত্রে কতটা এ সংকট প্রকট হয়ে দেখা দিতে পারে বলে আপনার মনে হয়?
এই সংকটের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইরানের জনগণ, কারণ অবরোধ দিনের পর দিন কঠিন থেকে কঠিনতর হয়ে আসছে। ইরানের প্রেসিডেন্ট বোধহয় গতকাল একটি অনুষ্ঠানে বলেছেন যে ইরানবাসীর জন্য প্রস্তুত থাকে যে 1980 সালের তারা যে অবস্থাটা দেখেছিল ইরাকের সাথে যুদ্ধের সময়, যে কঠিন অবস্থার মধ্যে দিয়ে ইরানের জনগণকে যেতে হয়েছে, তার চেয়ে কঠিন পরিস্থিতি ইরানের জনগণের সামনে আসছে এবং ইরানের অর্থনীতি অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি যে বিশ্বের যে প্রভাবটা, ইরান অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ এবং স্যাংশনের বা অবরোধের একটি লক্ষ্য হচ্ছে ইরান যাতে তার তেল বিদেশে রপ্তানি করতে না পারে, এবং বিদেশে যদি রপ্তানি করতে না পারে সে, তাহলে ইরানের অর্থনীতিকে দিনের পর দিন ক্রমশই দুর্বল করে তুলবে। এবং মার্কিন পররাষ্ট্রনীতির লক্ষ্য হচ্ছে ইরানের অর্থনীতি যত দুর্বল হবে তত সরকারের উপর জনগণের সমর্থন কমে যাবে এবং সেখানে হয়তো একটি বিদ্রোহ বা এই সরকারের পতন ঘটবে। কিন্তু এই তেল রপ্তানি আজকে বন্ধ করে দেবার ফলে যেটা হচ্ছে যে বিশ্বে যে তেলের বাজার, সে তেলের বাজারে কিন্তু তেলের যে দ্রব্য মূল্য যে বৃদ্ধি, অর্থাৎ তেলের দাম বৃদ্ধি পাবে, এবং সেটি বিশেষত যে উন্নয়নশীল বিশ্ব, সে উন্নয়নশীল বিশ্বগুলোর কে অর্থনীতিকে উপর একটা নেতিবাচক প্রভাব তৈরি করবে।
জি, বিশ্ব প্রেক্ষাপটে তো বটেই যুক্তরাষ্ট্র এবং অন্যতম প্রধান তেল রপ্তানিকারক দেশ ইরানের মধ্যেকার এ সংঘাত পরিস্থিতি একটা সংকট সৃষ্টি করেছে, তাতে করে চিন্তান্বিত হবার যথেষ্ট কারণ রয়েছে বলে অনেকে মনে করেন। আপনি এ ব্যাপারে উপসংহার টানবেন কিভাবে?
উপসংহার হচ্ছে যে ইরান যে সংকটটি, এই সংকটের আশু সমাধানে কোনো সম্ভাবনা নেই, কারণ ইরানকে ঘিরে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে শীতল যুদ্ধের সময় আমরা যেটা দেখেছিলাম যে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে একটা বিশ্বের তৃতীয় একটি দেশে কেন্দ্র করে যেটাকে বলা হয় প্রক্সি ওয়ার, সে ধরনের একটা প্রক্সি ওয়ারের অবস্থা তৈরি হয়েছে। সুতরাং রাশিয়ার স্বার্থ হচ্ছে যে ইরানের যে বর্তমান সরকার এবং তার যে ধারাবাহিকতা যেটা সেটা বজায় থাকুক, তাহলে সেটি মধ্যপ্রাচ্যে রাশিয়ার স্বার্থকে সংরক্ষণ করবে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে বর্তমান এই ধরনের যে ইসলামী বিপ্লব যেটা তারা বলছে, সেই সরকার মার্কিন স্বার্থের অনুকূলে যাচ্ছে না। সুতরাং এই যে একটা যে শীতল যুদ্ধকালীন যে সংকট আমরা দেখেছিলাম, এই সংকটেরটা আরো দীর্ঘদিন অব্যাহত থাকবে মধ্যপ্রাচ্যে, এ ধরনের সংকট খুব দ্রুত সমাধান হবে বলে আমার কাছে মনে হয় না।
ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
প্রচণ্ড তাপদাহে দুর্বিষহ হয়ে উঠেছে কক্সবাজারের আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জীবন। সেহরি ইফতারের বিশেষ আয়োজন তো নেই, তার উপর তীব্র পানি সংকটে পবিত্র রমজানে সিয়াম সাধনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমনই নিদারুণ কষ্ট থেকে মুক্তি পেতে ঘরে ফেরার আকুতি বেড়েছে রোহিঙ্গাদের মাঝে। এ নিয়ে কক্সবাজার থেকে আমাদের সহকর্মী মোয়াজ্জেম হোসেন শাকিল জানাচ্ছেন বিস্তারিত।
পবিত্র রমজানে তীব্র গরমে অতিষ্ঠ রোহিঙ্গারা পাহাড়ি ভূমিতে পলিথিনের ঘরে গাদাগাদি করে বসবাস 10 লক্ষাধিক রোহিঙ্গার। পলিথিনের এসব ঘরে তাপ সংরক্ষণ করে যেন তাপকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। কোথাও গাছের ছায়া নেই, সূর্যের প্রখর তাপে ঝলসে গেছে অনেকের শরীরের চামড়া। এমন পরিস্থিতিতে সিয়াম সাধনা খুবই কষ্টের রোহিঙ্গাদের জন্য। সেহরি এবং ইফতারের জন্য বিশেষ কোনো আয়োজন নেই, বরং তীব্র পানি সংকটে অনেক রোহিঙ্গা। পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। উজু, গোসল এবং পানাহারের পানি সংগ্রহ করতে ক্যাম্পের পর ক্যাম্প ঘুরছেন রোহিঙ্গারা। নিয়মিত ত্রাণ বিতরণ হলেও রমজান কেন্দ্রিক প্রয়োজনীয় কোনো পণ্য বরাদ্দ নেই। তবে যারা খাদ্য সংগ্রহের জন্য স্মার্ট কার্ড পেয়েছেন, তারা পছন্দের পণ্য নিতে পারেন নির্ধারিত দোকান থেকে। এক্ষেত্রে হয়তো কিছুটা ফল নেয়ার সুযোগ রয়েছে। তবে কিছু সংখ্যক ক্যাম্পে রমজান কেন্দ্রিক বিশেষ সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ হলেও খুব কম সংখ্যক রোহিঙ্গার ভাগ্যে তা জুটছেন। তাই রোহিঙ্গারা ইবাদতের মাস রমজান অতিক্রম করছেন অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে। রোহিঙ্গারা বলেন,
গরম বেশি বা গরম বেশি আত মানুষের তো কমে মত বেশি নিত্যবৃত্তি উৎফুয়া যাবে যে নিত্যবৃত্তি বেশি গরম যে আর ইফতারি করে দেওয়া আছে এটা পরে ফানি হাই ফানি হাইতে আছে ওটা ষোলো বিশ ফাল্টা দানা দেবো ডাইল ইনারে বাজাই হেরে আছে হাই দেরিয়া।
ক্যাম্প জীবনে যেটুকু ত্রাণ পাচ্ছেন তাতে সন্তুষ্ট রোহিঙ্গারা। তীব্র গরম তাও মেনে নিয়েছেন নিয়তি হিসেবে। প্রয়োজনীয় পানি আর নিজ ঘরে ফিরতে আন্তর্জাতিক সহায়তা চান তারা। আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর সভাপতি মুহিবুল্লাহ বলেন,
রমজান মাস ফানিলে বেশি দুঃখ পায় না, আর খাবার ফানি ফেলাবার ফানি বিলকুল নাই, আর তো ফানিলে এখন বেশি মুশকিল হয়ে আর তা তোরা দুনিয়াটিয়া ফানি নিতে দাম আল্লাহ দাদা খুশি করো, আর তোমার দাদা এফতারি উদ্যান হোর এফতারি উদ্যান ফানিলে গরিব আল্লাহ বলে আর ফানিবে তৈরি করে দিবল্লাহ বেকুনের আলোচ করো।
মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়ার পর গত বছর কেটেছে রোহিঙ্গাদের প্রথম ঈদ। তখন প্রত্যাশা ছিল পরবর্তী ঈদ যেন মিয়ানমারের নিজেদের ঘরে হয়, অথচ আরও একটি ঈদ কড়া নাড়ছে দোরগোড়ায়। এখনও নিশ্চিত হয়নি রোহিঙ্গাদের ঘরে ফেরা। তীব্র গরম কিংবা পানি সংকটের চেয়েও রোহিঙ্গাদের জন্য বড় কষ্ট কবে ঘরে ফিরবে সেই অপেক্ষায় থাকা। মোয়াজ্জেম হোসাইন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
Introducing the Voice of America's News Words,
where you learn American English words in the news.
Shigiri ashche
ingreji shekhar notun ayojon
news words
thakche American shongbade byabohrito hoy erokom kichu shobdo
dire.
A situation that is dire requires immediate action.
Witch hunt.
This is a witch hunt like nobody's ever seen before.
Smuggle.
To smuggle means to move someone or something from one country into another illegally.
আর এই রকম শত শত নতুন শব্দ নিয়ে আসছে নিউজ ওয়ার্ডস।
অপেক্ষা করুন নিউজ ওয়ার্ডস এর জন্য।
আর নিউজ ওয়ার্ডস ইংরেজি শেখার নতুন এই অনুষ্ঠান শুরু হচ্ছে এই আসছে মঙ্গলবার 14 মে থেকে। দেখার আমন্ত্রণ রইল।
আর এখন প্রসঙ্গান্তর। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত খাতের পাটকলগুলোকে বেশ কয়েক বছর যাবৎ নানান সংকটের মোকাবেলা করতে হচ্ছে এবং ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে, শ্রমিক অসন্তোষ ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্রায়ত্ত পাটকলের সার্বিক পরিস্থিতি এবং শ্রমিকদের দাবি দেওয়া সম্পর্কে ভয়েস অফ আমেরিকার ঢাকা সংবাদদাতা জহুরুল আলম কথা বলেছেন খুলনায় অবস্থিত ইস্টার্ন জুট মিলস মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঙ্গে।
বকেয়া মজুরি ও বেতন ভাতা সহ 9 দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা রোববার 7ম দিনের মতো কর্মবিরতি এবং রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে। পাটকল শ্রমিক নেতারা বলেছেন এপ্রিল মাসের 20 তারিখের মধ্যে তাদের বকেয়া মজুরি ও বেতন ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও 26টি রাষ্ট্রায়ত্ত পাটকলের সরকারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বা বিজেএমসি তা পূরণে ব্যর্থ হওয়ায় তারা গত 6ই মে থেকে কর্মবিরতি শুরু করেছেন। তবে শ্রমিক ইউনিয়নগুলো আগামীকাল সোমবার থেকে দেশের সকল সরকারি পাটকলে অনির্দিষ্টকালের সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে। বিজেএমসির সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে গত 10 বছরে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর লোকসানের পরিমাণ 3,500 কোটি টাকা ছাড়িয়েছে, যদিও দেশের বেসরকারি পাটকলগুলো লাভ করছে। এ পরিস্থিতির জন্য রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা এবং শ্রমিক নেতারা কারখানা পরিচালনায় দক্ষ ব্যবস্থাপনার অভাব এবং কাঁচা পাট কেনায় অব্যবস্থাপনা ও দুর্নীতিকে দায়ী করেছেন। রাষ্ট্রায়ত্ত পাটকলের সার্বিক পরিস্থিতি এবং শ্রমিকদের দাবি দেওয়া সম্পর্কে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন খুলনায় অবস্থিত ইস্টার্ন জুট মিলস মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। তাকে প্রশ্ন ছিল শ্রমিকদের 9 দফার মধ্যে কি কি দাবি রয়েছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে মজুরি কমিশন 2015-র রোয়েদাদ বাস্তবায়ন এবং তার বকেয়া প্রদান। দ্বিতীয় দাবি রয়েছে বকেয়া সাপ্তাহিক মজুরি বেতন অবিলম্বে পরিশোধ করা এবং নিয়মিত মজুরি বেতন প্রদান করা। আর রয়েছে 2013-14 সাল থেকে অদ্যাবধি চাকরিচ্যুত শ্রমিকদের পাওনা পায় না তাদের গ্রাচুটি পিএফ এর টাকা পরিশোধ করা। সেট আপ অনুযায়ী সকল মিলে শূন্য পদে বদলি শ্রমিকদের স্থায়ী করা, টার্মিনেশনকৃত বরখাস্তিকৃত নেতা কর্মীদের পুনর্বহাল করা। সরকার যে আইনটি করেছে 2010 সালে এই আইনটির পূর্ণ বাস্তবায়ন করা। পাট মৌসুমে মিলগুলোকে পরিচালনা করার জন্য বাজার থেকে কম মূল্যে মানসম্পন্ন পাট ক্রয় করা। এ দাবির মধ্যে রয়েছে 50 দশকের মিলগুলো মেশিনপত্র অকেজো, এগুলো আধুনিকায়ন করা। এরকম দিয়ে মোট 9টি দাবি রয়েছে আমাদের।
শ্রমিকদের মজুরি বকেয়া পড়ার কারণ কি বলে আপনি মনে করেন?
আমার দীর্ঘকালের অভিজ্ঞতার আলোকে আমার মনে হয় পাগলে লসের অন্যতম কয়েকটি কারণ। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে পাট ক্রয় এবং বিক্রয়ে গভর্নমেন্টের ভালো কোনো নীতিমালা নেই। দেখা যায় এখনই আমাদের প্রত্যেকটা মিলে আপনার 20-30-50-60 কোটি টাকার পণ্য জমা, এগুলো বিক্রয় করতে সমর্থ হচ্ছে না। আমাদের প্রতিষ্ঠান বিজিএমসি এটা বিক্রয় করতে সমর্থ হচ্ছে না। যে সঠিক নীতিমালা পাট ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এবং আপনার পাটকল পরিচালনায় দক্ষ পরিচালক বৃন্দ না থাকায় এটা আপনার এই বকেয়া মজুরি পড়ে যাচ্ছে।
যেখানে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো প্রতি বছর বিরাট অঙ্কের লোকসান গুনছে, তখন সরকারি খাতের পাটকলগুলো লাভ করছে, এমনটা কেন হচ্ছে?
আসলে এইটা আমার বিবেচনায় সঠিক কথা নয়, কারণ বেসরকারি মালিক যারা তারা কয়েকটা সুবিধা গ্রহণ করে থাকে। তারা ইন্টারন্যাশনাল এবং ইন্টারনাল দুই মার্কেটেই তারা প্রভাব বিস্তার করে চলে। তৃতীয় কারণ হচ্ছে তারা সময় মতো ব্যাংক লোন নিয়ে আপনার মার্কেট থেকে সিজনে প্রয়োজনীয় কাঁচামাল তারা ক্রয় করতে সমর্থ হয়। অন্যান্য সকল সামগ্রী তারা নিজেরা নিয়ন্ত্রণ করে। মূলত এটাই এখানেই তারা লাভজনক হিসাবে তারা দেখায়। একই বিষয় যদি আপনার সরকারি শিল্পে হতো এবং আরেকটি অন্যতম কারণ তাদের আপনার উৎপাদনকারী মেশিন গুলো আধুনিক, সেখানে যে উৎপাদন হয় তার তুলনায় সরকারি পাটকলে উৎপাদন কম হয়, যেহেতু সরকারি পাটকল গুলোর মেশিন 50 দশকের আর উনাদের মেশিন গুলো একেবারে আধুনিক। এটাই হচ্ছে আপনার সরকারি এবং বেসরকারি আপনার মালিক এবং সরকারের এই মিলগুলোর মধ্যে আপনার লোকসানের পার্থক্য।
সরকার হয়তো এবারও ভর্তুকি দিয়ে আপনাদের বেতন ভাতা মিটিয়ে দেবে, এটা তো স্থায়ী সমাধান হতে পারে না। স্থায়ী সমাধানের জন্য কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন?
আমিও এটা স্বীকার করি যে সরকার কোনো অবস্থায় এটা এইভাবে দীর্ঘ সময় ধরে চালু রাখতে পারে না, পারার কথাও না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটাকে কি করতে হবে? আমার বিবেচনায় মনে হয় যে সরকার যদি এটা পরিচালনার নীতিমালা ঠিক করতে পারে, সরকার যদি দক্ষ পরিচালক নিয়োগ করতে পারে, সরকার যদি সিজনে আপনার কাঁচামাল কিনতে পারে, সরকার যদি আপনার মজুরি বেতন গ্রাচুটি পিএফ এটা যদি রাজস্ব খাত থেকে প্রদান করে এবং প্রতি বছর যদি বাজেটে আপনার এটার জন্য বরাদ্দ রাখে, তাহলে অবশ্যই এই শিল্প চলবে বা চলতে পারে। তা না হলে প্রতি বছর গভর্নমেন্টকে এভাবে ভর্তুকি দিতে হবে, যেহেতু এটাকে সেবামূলক খাত বিবেচনা করা হয়েছে এবং বিবেচনা করেই এটাকে সেবামূলক খাত হিসেবে ধরে নিয়ে এ ভর্তুকি দিয়ে চালাতে হবে। আর যদি নিতান্ত গভর্নমেন্টের পক্ষে সেটা সম্ভব না হয়, তাহলে গভর্নমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে যে এই শিল্পে নিয়োজিত এই শ্রমিক কর্মচারী পরিণতি বা পরিস্থিতি কি হবে সেটা সরকারকেই বিবেচনা করতে হবে।
বিশেষজ্ঞরা বলেছেন অব্যাহতভাবে ভর্তুকি দিয়ে কারখানা চালানো যে সম্ভব নয় তা শ্রমিকরাও অনুভব করছেন। তাদের মতে রাষ্ট্রায়ত্ত খাতের পাটকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হলে এগুলোর নিয়ন্ত্রক সংস্থা বিজেএমসি কে গতিশীল করার জন্য বর্তমান বিশ্বায়নের যুগের সাথে সামঞ্জস্য রেখে এর পুনর্গঠন করতে হবে এবং একই সাথে কারখানাগুলোকে আধুনিকায়ন করার পাশাপাশি এগুলোকে সৎ ও দক্ষতার সাথে পরিচালনা করার ব্যবস্থা করতে হবে। তারা বলেছেন পরিবেশ বিধ্বংসী প্লাস্টিক বন্ধে সম্প্রতি যে বৈশ্বিক ঐক্যমত সৃষ্টি হয়েছে সেই শূন্যস্থান প্রাকৃতিকভাবে উৎপন্ন একমাত্র পাটি পূরণ করতে পারে। পাটজাত পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে দক্ষতার সাথে এ সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশ তার বিশ্বব্যাপী হারানো পাটের বাজার ফিরে পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সেলিম, এবার পাকিস্তানি প্রসঙ্গে যাওয়া যাক।
জি
জি, পাকিস্তানে কর্মকর্তারা বলছেন যে ইসলামী সংগঠনগুলো সম্মত হয়েছে যে সে দেশে সহিংস উগ্রবাদ দমনের জন্য দেশের প্রায় 30,000 মাদ্রাসাকে শিক্ষামন্ত্রকের অধীনে নিয়ে আসা হোক। সমালোচকেরা পাকিস্তানি তরুণদের মধ্যে উগ্রবাদের উত্থানের জন্যে এবং আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রজালের সূতিকাগার হিসেবে মাদ্রাসাকে দায়ী করে থাকেন। ওদিকে আবার মানবাধিকার সংগঠনগুলো এ অভিযোগ আনছে যে পাকিস্তানে জোর করে অমুসলিমদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে। এসব কিছু নিয়েই করাচি নিবাসী সাংবাদিক সংবাদ বিশ্লেষক মাসকাওয়াত আহসানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আনিস আহমেদ।
অনেকেই মনে করেন যে পাকিস্তানে মাদ্রাসাগুলো সেখানে তরুণ কিশোরদের মগজ ধোলাই করে তাদেরকে উগ্রবাদে উৎসাহিত করে, সেজন্যই সেখানকার প্রায় 30,000 মাদ্রাসাকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসার ব্যাপারে ইসলামী সংগঠনগুলো এখন রাজি হয়েছে। সরকারি নিয়ন্ত্রণে মাদ্রাসাগুলোকে, বিশেষত কওমি মাদ্রাসাকে নিয়ে আসবার একটা প্রচেষ্টা পারভেজ মোশারফও এক সময় নিয়েছিলেন, সেটা কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। এবারের এই পদক্ষেপ কতখানি সফল হতে পারে বলে আপনি মনে করেন?
এবারের এই যে পদক্ষেপ নেওয়া হয়েছে মাদ্রাসাগুলোকে মূলধারায় নিয়ে আসার জন্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত করার জন্য, এটি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে এই দিক থেকে চিন্তা করলে যে এই পুরো বিষয়টি কিন্তু ঘটেছে অর্থনৈতিক কারণে। পাকিস্তানের যেহেতু অর্থনৈতিকভাবে খুব দুর্বল অবস্থা, সেখানে প্যারিস ভিত্তিক ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF এরা লক্ষ্য করেছে যে তহবিল পাচার এবং সন্ত্রাসবাদে অর্থ যোগানের ক্ষেত্রগুলোতে পাকিস্তানের দুর্বলতা রয়েছে এবং এই দুর্বলতার কারণে পাকিস্তান এখন ধূসর তালিকায় রয়েছে। সামনে মাসে তাদের একটি বৈঠক রয়েছে, সেপ্টেম্বরে গিয়ে তারা আবার সিদ্ধান্ত নেবে যে পাকিস্তানকে তারা কালো তালিকায় নিয়ে যাবে কিনা। এবং এটা যদি হয় তাহলে পাকিস্তানের পক্ষে বর্তমান যে অর্থনৈতিক বিপর্যয় তা কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সুতরাং একটি রূঢ় বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে প্যারিস ভিত্তিক ওই সংগঠন FATF এর চাপের মুখে পাকিস্তান সরকারকে এরকম ভূমিকা নিতে হয়েছে মাদ্রাসাগুলোতে কঠোর নজরদারির ব্যাপারে। এবং সেক্ষেত্রে সেনাবাহিনীকে যে দেখা যাচ্ছে যে তারা আগ্রহী হয়েছে এবং সেনাবাহিনীর মুখপাত্র বলা যায় যে এই যে ধর্মীয় সংগঠনগুলো রাজি হওয়া, এর আগেই তাদের পক্ষ থেকে জানিয়ে দিয়েছিল যে মাদ্রাসাগুলোকে মূলধারায় আসতে হবে এবং একে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। সুতরাং এই যে যে সেনাবাহিনী যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা গোপনে কিছু মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণের ব্যাপারে জড়িত রয়েছে এবং তারা এদেরকে প্রতিবেশী দেশগুলোতে পাঠিয়ে নানা রকম নাশকতা তৈরি করে, এরকম অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে, সেই সেনাবাহিনী যখন দেখা যাচ্ছে যে সক্রিয় ভূমিকায় এসেছে, তখন খানিকটা মনে হচ্ছে যে হয়তোবা এই যে জঙ্গি উৎপাদনের যে অভয়ারণ্য হিসেবে সৃষ্টি হয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের মাদ্রাসাগুলো, সেই পরিস্থিতিতে বোধহয় খানিকটা সামাল দেওয়ার চেষ্টা চলছে।
পাকিস্তানের মাদ্রাসাগুলোর অর্থায়ন নিয়েও প্রশ্ন আছে। বলা হয় বিদেশি এবং কোনো কোনো ক্ষেত্রে জঙ্গিরা মাদ্রাসাগুলোতে অর্থ জুগিয়ে থাকে, সেখানে বিদেশি বিদ্যার্থীরাও পড়তে আসে। এই বিষয়টি নিয়ন্ত্রণ করার ব্যাপারে ইমরান খানের সরকার কতখানি উদ্যোগী হতে পারে?
ইমরান খানকে কিন্তু গত বছর অগাস্ট মাসে উনি যখন ক্ষমতায় এলেন তারপরেই তাকে বলতে শোনা গেছে এবং এই কথাটা উনি বারবার বলার চেষ্টা করেছেন যে পাকিস্তানের ভূমিকে সন্ত্রাসবাদ লালন পালন এবং এটিকে অন্য দেশে পাচারের কাজে ব্যবহার করতে উনি দেবেন না। সেক্ষেত্রে তাকে দৃঢ় প্রতিজ্ঞ মনে হচ্ছে এবং এই যে এখন মাদ্রাসা নিয়ন্ত্রণের যে চেষ্টা চলছে, সেখানে পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে যে এই মাদ্রাসাগুলোর যে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে সেটা, সেই ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং এটা পর্যবেক্ষণের দায়িত্বে থাকছে শিক্ষা মন্ত্রণালয় এবং কিছু সরকারি কর্মকর্তাকে নিয়োগ করা হবে এ কাজে। সুতরাং এই ক্ষেত্রে একটি স্বচ্ছতা তৈরি সম্ভাবনা দেখা দিয়েছে যে যে বিদেশি ছাত্ররা আসবে তাদের যে ভিসা ব্যাপারগুলো সেগুলো সরকার দেখবে বলে তাদেরকে জানিয়েছে। সুতরাং এই যে আর্থিক লেনদেন কোথায় থেকে টাকা পয়সা আসছে সেটা যদি সরকার লক্ষ্য রাখতে পারে এবং এই বিদেশি ছাত্রদের পর্যবেক্ষণ করতে পারে তাহলে অনেকটাই বলা যায় যে পরিবেশ তৈরি হবে। তবে এই ক্ষেত্রে আবারও ওই কথাটা বলতে হচ্ছে যে সন্দেহ রয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর একটি অংশকে ঘিরে যে তারা মাদ্রাসাগুলোতে জঙ্গি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করে, ওই অপচেষ্টাটি না হলে ইমরান খান এবং তার সরকারের একটা আন্তরিকতা লক্ষ্য করা যাচ্ছে।
আপনি একটু আগে বলছিলেন মূলধারার সঙ্গে সম্পৃক্ততার কথা মাদ্রাসা শিক্ষার, এটা সত্যি কথা? এই অভিযোগ ওঠে যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদ্রাসার পাঠ্যসূচি। অনেকেই অভিযোগ করেন যে মাদ্রাসার পাঠ্যসূচিতে বিজ্ঞান বা শিল্পকলা বিষয়ক তেমন কিছুই পড়ানো হয় না, এমনকি ইসলাম সম্পর্কে যতটুকু পড়ানো হয় সেটিও অনেকখানি অপ্রাসঙ্গিক এবং ধর্মের অপব্যাখ্যা দিয়ে মগজ ধোলাই এর কারণেই সম্ভব হচ্ছে। তো সরকারের নিয়ন্ত্রণ গ্রহণে এটি কতখানি রোধ করা সম্ভব হবে?
এটি যতটুকু বোঝা যাচ্ছে যে পাকিস্তান সরকার বুঝতে পেরেছে যে এই যে মাদ্রাসা যে প্রচলিত শিক্ষা, এখান থেকে তো সেই অর্থে কর্মী তৈরি হচ্ছে না, এইখান থেকে পড়াশোনা করে বড়জোর মসজিদের ইমামের কাজটি হয়তো কেউ করতে পারে, সেটাই বা কতটা কর্মসংস্থান সম্ভব, ফলে এখান থেকে বেকারত্ব তৈরি হতে পারে। এমনকি যে শিক্ষাটা দেয়া হয় আরবিতে সেটা তারা খুব একটা ভালো যে শিখতে পারে এমন প্রমাণ পাওয়া যায় না, কেননা এমন দেখা যায়নি যে সৌদি আরব বা এইসব দেশগুলোতে গিয়ে এরা খুব সক্ষমতার সঙ্গে আরবিতে কথাবার্তা বলতে পারছে। অন্যদিকে আধুনিক শিক্ষার সঙ্গে একেবারেই যোগাযোগ না থাকায় এবং বরং আধুনিক শিক্ষা প্রচলন করার যতবার চেষ্টা করা হয়েছে ততবার এটাকে পশ্চিমা ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে কট্টর ভাবনার ধর্মীয় দলগুলো, এতে করে মাদ্রাসাগুলো পিছিয়ে পড়েছে। এবং এই যে এই শিশুরা এরা যদি কিশোররা এরা মূলধারায় আসতে যদি না পারে তাহলে তো বৈষম্য থেকেই যাবে। সেই কারণে দেখা যাচ্ছে যে প্রায় 1,00,000 নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে যাদেরকে মাদ্রাসাগুলোতে নিয়োগ দেওয়া হবে আধুনিক শিক্ষা দেবার জন্য ছাত্রছাত্রীদের। এবং আরো যেটা দেখা যাচ্ছে যে বিজ্ঞান শিক্ষা যেন তাদের মনে থাকে সে ব্যাপারে কিছু পদক্ষেপ থাকবে। এছাড়া ওই আরেকটি ওই ব্যাপারটি যে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর যে ব্যাপারটা থাকে এটিকে খুব পর্যবেক্ষণের চেষ্টা চলছে। এমনকি কিছু দাতব্য প্রতিষ্ঠানও কিন্তু সরকার তাদের দায়িত্বে নিয়ে নিয়েছে, যেই দাতব্য প্রতিষ্ঠানগুলোকে দাতব্য প্রতিষ্ঠান দেখিয়ে ওর অভ্যন্তরে জঙ্গি কর্মতৎপরতা চলত, যেমন ভারত বিরোধী জৈশ ই মোহাম্মদ বা জামাতুদ দাওয়া এই সংগঠনগুলো, জঙ্গি সংগঠনগুলো, এগুলোকে কিন্তু জাতিসংঘ নিষিদ্ধ ঘোষণা করার পরেও বা এদেরকে আন্তর্জাতিক সন্ত্রাসী তালিকায় আনার পরে দেখা গিয়েছিল যে সেইভাবে পাকিস্তান সরকার এদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা নেয়নি। সুতরাং এই মুহূর্তে জঙ্গিবাদ তো পাকিস্তানের অভ্যন্তরেরও একটা সমস্যা। রোজার প্রথম দিনে লাহোরে যে দাতা দরবার সুফি মাজার তার প্রবেশ পথের কাছে দেখা গেল 15 বছর বয়সী একটি কিশোর আত্মঘাতী বোমা হামলা করে প্রায় 11 জনকে হত্যা করেছে। এই যে এই কিশোর স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে ওই ঘৃণা বিদ্বেষের শিক্ষার মধ্যে থেকে এসেছে। সুতরাং এই পরিস্থিতি বাস্তবতার দিকে নজর রেখে যে কথাগুলো এখন পাকিস্তানের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মাদ্রাসাকে মূলধারায় আনার ব্যাপারে সেটা যদি তারা বাস্তবায়ন করতে পারে তবে হয়তোবা এই সংকট ধীরে ধীরে সমাধান হতে পারে।
প্রসঙ্গত আরেকটি কথা চলে আসে, পাকিস্তানের সামনে অন্য যে সমস্যার কথা এখন বলা হচ্ছে সেটা হলো জোর করে ধর্মান্তকরণ। সংখ্যাগরিষ্ঠ মুসলিম ওই রাষ্ট্রে 5%-এরও কম অমুসলিমদের বসবাস। অধিকার গোষ্ঠীগুলো এখন বলছে যে শত শত হিন্দু ও খ্রিস্টান মেয়েদের পাকিস্তানে প্রতি বছর জোর করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা হয়, অপহরণ করা হয় কিংবা মুসলিম ছেলেদের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। তো এই সমস্যা সমাধানে পাকিস্তান কর্তৃপক্ষ কতখানি তৎপর, সক্রিয় ভূমিকা কি তারা নিতে পারবে?
অধিকার গ্রুপগুলোর সক্রিয়তা নিঃসন্দেহে বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এসে যাওয়ায় এই ধরনের ঘটনা অতীতে যেগুলো চাপা পড়ে যেত সেগুলো চাপা পড়ে যাওয়ার আশঙ্কাটা কমছে, ফলে সাম্প্রতিক ঘটনাগুলো যেমন সবার সামনে চলে আসাতে সরকার সেগুলোর ব্যবস্থা নিতে চেষ্টা করেছে। এইখানে পাকিস্তানের হিউম্যান রাইটস কমিশন প্রধান উজমান ওরানি যেটা বলেছেন যে এটা তো অনেকটা ব্যবসার মতো দাঁড়িয়ে গেছে এর সঙ্গে, এবং এখান এই ব্যাপারটাকে এই আরেকজনকে ধর্মান্তরিত করার সঙ্গে একটা পরবর্তীতে এরা আল্লাহর কাছ থেকে একটা পুরস্কার পাবে এরকম একটি অনুভূতি তৈরি চেষ্টা করা হয়েছে, যাতে করে পুলিশ প্রশাসন বিচার বিভাগের লোকজন তারাও এই ব্যাপারগুলোতে এতদিন ধরে সহযোগিতা করে এসেছে এরকম একটি পর্যবেক্ষণ ওনার রয়েছে। সুতরাং যে অবস্থায় পরিস্থিতিটি রয়েছে তা খুব উদ্বেগজনক। এখানে এখন সরকারের এবং রাজনৈতিক দলগুলোর অনেক বেশি তৎপরতার প্রয়োজন রয়েছে। একটি বিষয় উল্লেখ করা দরকার যে দেখুন সিন্ধু প্রদেশ সেখানে কিন্তু মোটামুটি ভাবে সংখ্যালঘু হিন্দুদের বসবাস বেশি। সিন্ধু প্রদেশের দায়িত্বে রয়েছে অপেক্ষাকৃত অসাম্প্রদায়িক রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি। এই দলটির কাছে আরো অনেক সক্রিয়তা অধিকার গ্রুপগুলো প্রত্যাশা করেছিল যে তাদের কিন্তু এই সংখ্যালঘুরা সমর্থনও করে, তাদেরকে ভোটও দেয়, সেই দিক থেকে তারা দায়িত্ব পালন করেছে বলে মনে হচ্ছে না। কেননা এই মার্চ মাসেও দেখা গেল যে দুজন তরুণীকে তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাদের পরিবার দাবি করছে যে বন্দুক দেখিয়ে গাড়িতে করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই যে একটা পরিস্থিতি তৈরি করা বা চাপ প্রয়োগ, এখানে স্থানীয় কিছু দরগা শরীফও সম্পৃক্ত রয়েছে, এর মাধ্যমে তারা টাকা পয়সা উপার্জন করে থাকে, এটা খুব আতঙ্কজনক একটি পরিস্থিতি। জানি না এটাকে কিভাবে মোকাবেলা করা হবে সামনের দিনগুলোতে।
জনাব মাসকাবাত আহসান, আপনাকে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
এবার নিবেদন করছি মা দিবসের রিপোর্ট, এসেছে ঢাকা থেকে, পাঠিয়েছেন আমির খসরু।
মানুষের জনারণ্যে একা হওয়া এবং ক্রমাগত বিচ্ছিন্নতার এই সময়কালে মা দিবস বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন। দিবসটির পালন শুরু পশ্চিমী দুনিয়ায় হলেও এখন বাংলাদেশের আরেক বাস্তবতায়ও মা দিবস বিশেষ গুরুত্ব বহন করে। এমনই এক প্রেক্ষাপটে রোববার বাংলাদেশেও পালিত হয়েছে মা দিবস। মা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সাহিত্যিক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
এটা তো শুরু হয়েছে পশ্চিমে, পশ্চিমে যারা এটা শুরু করেছে তার পিছনে মায়ের প্রতি ভালোবাসাটা ছিল বটে, কিন্তু ব্যবসায়িক একটা চিন্তা ছিল, ওই দিন সব কার্ড কিনবে, ফুল কিনবে, এখানে একটা বড় বাণিজ্য হবে। তারপরও আমি মনে করি পশ্চিমে মা দিবসটা বা সন্তানদের মায়ের সঙ্গে অনেক কাছে নিয়ে আসে, অনেক মা দিনটির জন্য বসে থাকেন। বৈশ্বিক প্রেক্ষাপটে আমি মনে করি যে পশ্চিমে সন্তানরা অনেক বিচ্যুত হচ্ছে পরিবার থেকে, আলাদা জীবনযাপন করছে, অন্তত একটা দিন তারা মাকে মনে করে, এটা অবমাননা। আমাদের দেশে মা প্রধান পরিবারগুলি সবই, এমন পরিবার পাওয়া যাবে না যেটা পিতৃ প্রধান, অর্থাৎ মাকে পাশ কাটিয়ে বাবার কাছে আবদার করা হচ্ছে। তো সেই জন্য আমাদের দেশে পরিপ্রেক্ষিতে প্রতিদিনই তো মা দিবস, তারপরও বিশেষ একদিন মাকে একটু মনে রাখা, মার কাছে যাওয়া, এটি বোধহয় আমাদের নাগরিক জীবন যত জটিল হচ্ছে ওই দূরত্বটা বাড়ার কারণে হয়তো এটি এই সময়ে একটা প্রাসঙ্গিকতা পেয়েছে। কারণ নাগরিক জীবনে অনেক সময় সন্তানরা চাইলেও বাবা মার কাছে ফিরে যেতে চায় না, অনেকে ঢাকায় থাকেন, অনেকে পরিবার নিয়ে নিজে বিয়ে করলে অনেক শহরে অন্য শহরে আছেন বা একই শহরে আছেন, দেখা সাক্ষাৎ কম হচ্ছে। তো এই ধরনের যে বিচ্যুতিটা আমি দেখেছি পশ্চিমে পরিবারগুলির ভিতর হয়, দূরত্ব বাড়ে সন্তানের সঙ্গে বাবা মায়ের, সেটি আমাদের দেশেও ঘটতে শুরু করেছে কোনো কোনো জায়গায়, শহরগুলিতে বড় বিশেষ করে। সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি মা দিবসটা ঠিকই আছে, তো অন্তত একদিন কটা করে হলেও বাবা মাকে স্মরণ করা, এটাও মন্দ নয়।
একটি প্রশ্ন এখানে আপনাকে করতে চাই যে মা হচ্ছে নারী, কিন্তু যে হারে আমাদের এখানে নারী নির্যাতন এবং অন্যান্য ঘটনাগুলি ঘটছে, সেই প্রেক্ষাপটে আপনি মা দিবসের তাৎপর্যটাকে কিভাবে মূল্যায়ন করবেন?
এটি তো খুবই মানে বিভৎস একটা ব্যাপার ঘটছে আমাদের দেশে, একটা হতবাক করার মতো ব্যাপার। শুধু মেয়েদেরকে নির্যাতন করা হচ্ছে না, যেভাবে খুন বাড়ছে, ধর্ষণ বাড়ছে, আগুনে পুড়িয়ে হত্যা করা, বাস থেকে ফেলে দিয়ে ইত্যাদি অনেক রকম বিভৎসতা আমরা লক্ষ্য করছি। তার মানে আমরা মায়ের প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা খুব পবিত্রভাবে ধরে রাখতে পারিনি। আমাদের লোভ লালসা বাড়ছে, আমাদের পণ্যের প্রতি ভালোবাসা বাড়ছে, যত আমরা পণ্য মনস্ক হচ্ছি তত আমরা বোধহয় পরিবার থেকে দূরে চলে যাচ্ছি। কারণ লোভ মানুষকে অনেক নিচে নামাতে পারে, আর বিশেষ করে যখন লোভের চাপে পড়ে মানুষ দুর্নীতির দিকে চলে যায়, তখন নৈতিক যে একটা শক্তি মানুষের ভিতর থাকতো, আগে দেখেছি পরিবারগুলিতে সেই নৈতিকতার চর্চা হতো, এখন নৈতিকতাটাও নেই। ফলে পরিবারগুলির ভিতর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল, এক ধরনের তো ছিল নৈতিকতার বিষয়গুলো, একটা সৌন্দর্য একটা পারস্পরিক একটা সৌন্দর্য সবাই আশা আকাঙ্ক্ষা করতো, মায়ের স্নেহের ভিতর একটা মধুর আছে, সৌন্দর্য আছে, সন্তান মাকে ভালোবাসে তার একটা সৌন্দর্য, তার ভিতর একটা চমৎকার একটা বিষয় আছে। কিন্তু সেটি যখন দুর্বল হয়ে পড়ে তখন সন্তানরাও বিচ্ছুত হয়। আমি মনে করি মা দিবসে মাদেরকেও এখন ভাবতে হবে যে আমার সন্তান এই কাজগুলি কিভাবে করতে পারে, এটি মা হিসেবে আমি কেন মেনে নিব, এই বিষয়টা আমার মনে হয় জরুরি। সো মা দিবসে আমি মনে করি মায়ের প্রতি ভালোবাসা দেখালেই শুধু চলবে না, মা যা প্রতিনিধিত্ব করে, মা শব্দটি একটা পবিত্রতা, একটা সৌন্দর্য, একটা চমৎকার সম্পর্ক, এটি যেন সকলের সঙ্গে আমরা চর্চা করতে পারি, সেই বিষয়টা একদিকে। আর মাদেরকেও বুঝতে হবে আমার সন্তানরা আমাকে ভালোবাসা দিচ্ছে, কিন্তু আমাদের সন্তানকেও সবকে ভালোবাসা দিতে শেখাতে হবে। এই বিষয়গুলি যদি নির্দিষ্ট করা যায়, নিশ্চিত করা যায়, তাহলে আমি মনে করি এই ধরনের বিভৎসতা থেকে আমরা অন্তত কিছুটা মুক্তি পাবো।
বলছিলেন ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বিভিন্ন সংগঠন এবং সংস্থা কৃতি মায়েদের সম্বর্ধনা এবং সম্মাননা প্রদান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বেশ কবছর আগে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের তখনকার দিনের রেডিও ম্যাগাজিন পোটোম্যাক থেকে পদ্মা সরকার কবিরুদ্দিন করতেন, সেটি মাদ্রাস ডের উপরে একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করেছিল, সেটি স্মৃতির মহাফেজখানা থেকে তুলে নিয়ে আজ আপনাদের সামনে উপস্থাপন করছি।
আজকের পরিবেশনা নিবেদিত হচ্ছে বিশ্বের সকল মায়ের জন্যে, মায়েদের স্মৃতির উদ্দেশ্যে। ছেলেবেলায় একটা গান শুনে খুব কান্না পেত, এখনো ওই গানটা শুনলে কান্না পাবে আমার। মা তখনও বেঁচে, কিন্তু আমি দূরে থাকতাম বোর্ডিং স্কুলে। গানটা শুনলেই মার মুখ মনে পড়ত, কেঁদে আকুল হতাম। শ্যামল মিত্রের গাওয়া সে গানটি ছিল
মধুরামা মায়ের হাসি চাঁদে মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে মধুরামা মায়ের হাসি চাঁদে মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে।
মাকে নিয়ে দুনিয়া জাহানের সবখানি কত কতই না গান লেখা হয়েছে, কবিতা রচনা হয়েছে, কত গায়কৃত মাকে নিয়ে গান গেয়েছেন, গাইছেন, গাইবেন আরও কতজন। আসলে মায়ের মমতা, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, এর কোনো দেশকাল ভেদ নেই। এ আবেদন সর্বজনীন, এ অনুভূতি বিশ্বময়ে জড়ানো। যেমন আমেরিকান গায়ক গ্লেন ক্যাম্পবেলও মাকে নিয়েই গেয়েছেন, ওই সেই হাত যে হাত দোলনা দোলায়, দ্য হ্যান্ড that rocks the cradle.
He got here red and wrinkled, scared and crying. Then she took him up and held him to her breast. And he sure was glad to get what Mama offered. Then he went to sleep and put his fears to rest.
আজ রবিবার, প্রতিবারের মতো এবারেও গোটা যুক্তরাষ্ট্র জুড়ে মাতৃদিবস বা মাদার্স ডে উদযাপিত হচ্ছে। এদিনে এখানে মাকে সবাই ফুল পাঠায়, মার পছন্দসই কোনো উপহার কিনে দেয়, মাকে নিয়ে ভালো কোনো রেস্তোরাঁয় খেতে যায়, মাকে আজকের দিনে কোনো কাজ করতে দেয় না। মোট কথা, মার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের দিনটিতে মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, মার প্রতি ভালোবাসা জানানো হয়। বাইরে থেকে এসে যুক্তরাষ্ট্রে যারা কিনা স্থায়ীভাবে বসতি গড়েছেন, এদেশে থাকছেন নাগরিক হয়ে, তারাও আর সবার মতোই যথারীতি এই মাদার্স ডে পালন করে থাকেন। যেমন ওকলাহোমার চন্দনা মালাকার বললেন,
মাদার্স ডেতে আমার মাকেই মনে পড়ছে, আর সবকিছু মনে পড়ে, মাকে, ছোটবেলাকার কথা, মার সাথে কিরম ভাবে আমি সময় কাটাতাম, আর এই দিন যদি মা একটু মাকে কাছে পেতাম, সেটাই সবচেয়ে বেশি, ওটাই সবচেয়ে বেশি আমার ইয়ে লাগে, মনে পড়ে যে মাকে একটু কাছে পেতাম, মাকে আমি যেরকম দেখি এখানে সবাইকে, একটু সব মার সাথে ঘুরছে সেরকম ঘুরতে পারতাম, আর মাকে একটু জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছা করে এই মাদার্স ডেতে। মাকে আমি সবসময় মাদার্স ডেতে ফোন করি, হ্যাঁ, এভরি মাদার্স ডেতে মাকে ফোন করি, আর মার সাথে ফোন করে আজকে বিকালে কল করব মাকে।
মায়ের ঋণ কোনো দেশে কোনো ধর্ম সম্প্রদায়ই বোধহয় শোধ করবার কথা ভাবাই হয় না, কেননা এ তো আর শোধ করবার জিনিস নয়, শোধ করবার সাধ্যই বা কার আছে। সেই তো সেই একটুখানি বয়স থেকেই মা তার সন্তানকে নিয়ে যেভাবে চিন্তা করে, যেভাবে স্বপ্ন দেখে, যেভাবে মমতা ভালোবাসায় আকুল হয়, তার কি আর তুলনা চলে? সামিনা চৌধুরী সবই মা হয়েছেন, এখন থেকেই সন্তানকে নিয়ে কত কি ভাবনা তার।
আজকে মাদার্স ডে যাচ্ছে, আর চিন্তা করছি এখন তো আস্তে আস্তে বড় হবে, স্কুলে যাবে, কি করবে সব সব কিছু চিন্তা করছি। তারপর মাঝে মাঝে চিন্তা করি যে কি বানাবো বড় হলে, ও কি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না আর্টিস্ট হবে কি হবে, এই হলো সব ভাবনা। আর মাঝে মাঝে চিন্তা করি যে ওকে নিয়ে আমরা কি কি করব, কোথায় নিয়ে যাব, কোথায় কোথায় ঘুরব, আর কি কি দিব, আর কত কি শিখছে এখন সে, এখন এখন সে নতুন শিখছে পুরো ঘুরে যাওয়ার, আস্তে আস্তে হামাগুড়ি দিবে, কত কি সব জিনিসের মধ্যে ঢুকবে, কি করছে সামির, হ্যাঁ কি ভাল লাগছে না, কাঁদছ কেন, এই তো দুধু খেলে এক্ষুনি, এখন আবার কি খিদা পাচ্ছে, কোলে উঠে এখন ঘুরে বেড়াতে যাচ্ছে।
সন্তান শেষাবধি কি হলো কি হতে পারলো সেটা তো নির্ভর করে ভবিষ্যতের উপর, অনেক কিছুর উপর। তবে মা কিন্তু চেষ্টা করে যায় শেষ তক, মায়ের অন্তিম শ্বাস পর্যন্ত প্রতীক্ষা করে থাকে মা শেষ মুহূর্ত অবধি। আর সে কথাই বলেছেন কেনি রজার্স তাঁরই গানটিতে, মামা ইজ ওয়েটিং।
As I drive towards home, I picture Mama waiting. She'll be glad to see her big-time boy come home. She gets little in return for all she's given, and I'm all she's got to love since Daddy's gone. Now I'm 40 miles away and I'm just wondering why I ever told her I was doing well. When I first went wrong, I should have turned to Mama, but it's hard to get back up once you have failed.
সকল মায়েদের প্রতি, মায়েদের স্মৃতির উদ্দেশ্যে আর একবার শ্রদ্ধা নিবেদন করে আজকের পরিবেশনা এখানেই শেষ করলাম।
আর এখন সংক্ষিপ্ত সংবাদ পরিবেশন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। যুক্তরাষ্ট্র এবং চীন সর্বসাম্প্রতিক বাণিজ্য আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ করার পর বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে। গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র চীনা পণ্য আমদানির ওপর 10-25% শুল্ক বৃদ্ধি করেছে। এর মোট পরিমাণ হবে প্রায় $20,000 কোটি। চীনও এর জবাবে পাল্টা পদক্ষেপ নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, তবে তারা এ ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের কাছ থেকে আমদানির জন্য অবশিষ্ট পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এর মোট পরিমাণ হবে $30,000 কোটি। এ প্রক্রিয়া কয়েক মাস লাগবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প বলেন, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির সাথে বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে চীন কালক্ষেপণ করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এ সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফের সাথে সাক্ষাৎ করবেন। দুই দেশের মধ্যে ভেনেজুয়েলা, ইরান এবং আমেরিকার 2016 নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সহ বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব চলছে। পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, গোয়াদার বন্দরের কাছে একটি বিলাসবহুল হোটেলে জঙ্গিদের হামলায় মৃতের সংখ্যা অন্তত 5 উন্নীত হয়েছে। এর মধ্যে 4 হোটেলের কর্মী, 1 পাকিস্তানের নৌবাহিনী সদস্য। পাকিস্তানের সেনাবাহিনীর প্রচার শাখা বলছে, জাভের পার্ল কন্টিনেন্টাল হোটেলে সেনা অভিযানে অন্তত 3 জঙ্গি নিহত হয়েছে।
অনুষ্ঠান প্রযোজনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচার করলেন সফিউল আলম মাসুদ, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন আইদান উৎকু। মায়েরা সবাই এবং অন্য আর সকলেই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সালাম, নমস্কার, শুভরাত্রি।
শুভরাত্রি, আজকের মতো ভালো থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.